এবার শুরু হচ্ছে হ্যালো ওয়াশিংটন, উপস্থাপনায় সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, যেমন কিনা একটু আগেই আমরা বলেছিলাম, ভারতের রাজনীতিতে তৃতীয় ফ্রন্টের প্রত্যাশা। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নিউইয়র্ক থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর পার্থ ব্যানার্জি, নতুন দিল্লির অধ্যাপক অমিতাভ বসু, কলকাতার সমাজবিজ্ঞানের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এবং নতুন দিল্লি থেকে রয়েছেন কলকাতা 24 আওয়ার টিভি চ্যানেলের বিউরো চিফ চিত্রিতা সান্যাল। এ চার অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়িত্ব বর্তাবে না। এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, বিশেষ কোনো দেশ কাল সমাজ পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ কাম্য নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই আমাদের কাম্য। এখন তাহলে শুরু করছি, প্রথম কলারের কাছে যাচ্ছি, কল করছেন কলকাতা ভারত থেকে সফিউর রহমান। হ্যালো।
হ্যালো, আমি কলকাতা থেকে সফিউর রহমান বলছি। আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে মমতা ব্যানার্জি বলেছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে যে ফেডারেল ফ্রন্ট তৈরি হয়েছে তাতে তিনি আছেন, এটাই দেশের ভবিষ্যৎ। দেখা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মুলায়ম সিং এর মমতাকে আগ বাড়িয়ে ঘোষণা করতে দিয়ে নিজে চেপে যাওয়া থেকে মমতা শিক্ষা পেয়ে গেছেন। কৌশলে মমতা সব পথই খোলা রেখে এগোতে চান, মমতাকে তাই আগের মতো অস্থির মতি বলা যাচ্ছে না। তার চেয়েও পঞ্চায়েত ও লোকসভা ভোটের দিকে পশ্চিমবঙ্গে শক্তি বাড়ানোই লক্ষ্য, সম্ভবত এর বাইরেও একটা হিসাব আছে। মমতা বিশ্বাস দ্বিতীয় ইউপিএ সরকার 2014 পর্যন্ত টিকবে না, মুলায়ম বা মায়াবতীর সমর্থন নিয়ে হয়তো কয়েক মাস থেকে যাবে মনমোহন সরকার, কয়েক মাস। হিসাব বলছে মুলায়ম অবশ্যই চান আগে ভোট উত্তরপ্রদেশে, সুবিধাজনক অবস্থা থাকতে থাকতে 1.5 বছর পর ওই রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া খেলতে শুরু করবে না এমন নিশ্চয়তা নেই। মায়াবতী আগে নির্বাচন চান না, কিন্তু কোনো না কোনো ইস্যুতে মেকে বসার স্বভাব আছে বহুজন সমাজ পার্টির এই নেত্রী। পরিস্থিতি যা তাতে মমতাকে নির্ভর করতে হবে আঞ্চলিক দলগুলির ওপর এবং অকংগ্রেস অবিজেপি মুখ্যমন্ত্রীদের ওপর। মমতা অগ্রণী হয়ে সেই জোটকে সমর্থন করার আগে চারবার ভাববে কংগ্রেস, বিজেপির সমর্থনে সরকার হলে তাতে মমতার দল থাকতে পারে না রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংকের স্বার্থে, যা দাঁড়ালো ভরসা আঞ্চলিক রাজনীতি জায়গিরদাররাই, এবং এরা সকলেই প্রধানমন্ত্রী হতে চান। এদের তালিকাটা এরকম, মুলায়ম সিং, নীতিশ, পাওয়ার, জয়ললিতা, এবং লোকসভায় কিছুটা ভালো ফল করলে মায়াবতীও। মুলায়ম যদি দেখেন যে তিনি নিজে প্রধানমন্ত্রী হতে পারছেন না, যুক্তরাষ্ট্রীয় জোট ছেড়ে কংগ্রেসকে সমর্থনের দিকেও যাবে, তাহলে যুক্তি বলতে কোনো একটা বড় দলের সমর্থন ছাড়া অন্য সরকার হওয়া সম্ভব নয়। ধরা যাক কোন রকম একটা সরকার হয়ে গেল যাকে বলা হবে যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট সরকার, কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় সরকার স্থায়ী হবে এমন সম্ভাবনা কার্যত শূন্য। মনে হয় মমতা ঝুঁকে আছেন দেশের কিং মেকার হওয়ার দিকে। মুশকিল হলো যাদের নিয়ে জোট হবে তারা বিশ্বাসযোগ্য নয়। মুলায়মকে চিনেছেন কিছুটা, বাকিদেরও চিনে নেওয়া উচিত মমতার।
সফিউর রহমানের মন্তব্য বেশ দীর্ঘ হয়ে গেল, তো আমরা এখন চার অতিথি উত্তরদাতা প্যানেলিস্টের কাছে যাচ্ছি খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে মন্তব্যের জন্য। প্রথমে যাচ্ছি প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের কাছে।
প্রফেসর বন্দ্যোপাধ্যায়, বিশ্লেষক যে কথা বললেন তার মধ্যে একটা বড় সত্যি রয়েছে, সেটা হচ্ছে আগামী দিনে যে অস্থিরতা এবং ভারসাম্যের অভাব সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে দেখা দিয়েছে, তার গতিমুখটা যেদিকে সেখানে আঞ্চলিক যে শক্তিগুলো, সেই আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা সেটা বড় হয়ে দেখা দিয়েছে। অবশ্য এটা এইবারই যে প্রথম এমন নয়, ভারতবর্ষে এমন ঘটনায় আগে 2 বার ঘটেছে, সুতরাং সেই সম্ভাবনাটাকে নিশ্চয়ই কেউই উড়িয়ে দেবেন না। এখন এর মধ্যে উনি ধরে নিচ্ছেন যে মমতা তিনি একটা নীতিগত অবস্থান থেকে এগোচ্ছেন, কিন্তু অন্য যে আঞ্চলিক শক্তি রয়েছে তারা কতটা নির্ভরযোগ্য এই বিষয়ে মমতাকে ভেবে চলতে হবে। আমার নিজের মনে হয় যে অবস্থাটা সম্পূর্ণভাবে মমতার বাছাই এবং তার নির্ভরযোগ্যতা এর উপরেই নির্ভর করছে না, তার চেয়েও আরো বড় ঘটনা রয়েছে দেশের মধ্যে। এখন এই যে অস্থিরতা দেখা দিচ্ছে তার উপরে রাজনৈতিক স্তরে এই আঞ্চলিক শক্তিগুলি ছাড়াও সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে গেছে ইতিমধ্যে ভারতবর্ষের সমাজ এবং অর্থনীতিতে, তা হচ্ছে এই তথাকথিত নিওলিবারাল যে অর্থনীতি কেন্দ্রীয় সরকার চালিয়ে যাচ্ছিলেন এবং ক্রমশ সেই ব্যাপারে তারা বেশি আগ্রাসীভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, তার যে কুফল সারা দেশময় ঘটেছে এবং আগামী দিনে ঘটবে সেই বিষয়টাকে সরিয়ে রেখে শুধুমাত্র আঞ্চলিক এবং কেন্দ্রীয় ক্ষমতার দ্বন্দ্ব এই হিসেবে জিনিসটাকে দেখা বোধহয় সম্পূর্ণভাবে ঠিক হবে না।
আগে ধন্যবাদ,
সঙ্গে এটাকে মিলিয়ে দেখতে হবে।
আমরা এখন চিত্রিতা সান্যালের কাছে যাই। চিত্রিতা সান্যাল, খুব সংক্ষেপে মন্তব্য।
দেখুন, এখন ভারতের যা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেখানে কোনো একটি দলের শাসনে আসার সম্ভাবনা অনেকটাই কম। তার কারণ আমরা দেখছি গত তিন দশক থেকে যেভাবে ভারতের রাজনীতির যেভাবে আবির্ভাব ঘটছে, সেখানে কিন্তু একটি বড় দল সংখ্যাগরিষ্ঠতা আসবে এমন সম্ভাবনা কিন্তু নেই। সেখানে দাঁড়িয়ে অবশ্যই ছোট ছোট রাজনৈতিক দল বা আঞ্চলিক দলের সমর্থনেই যে একটা সরকার হবে, যেটাকে আমরা বিষয়টা কোয়ালিশন গভর্নমেন্ট বলি, তার সম্ভাবনাটাই কিন্তু বেশি। কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃতীয় বিকল্প হিসেবে ছোট ছোট দল নিয়ে কোনো সরকার করাটা সম্ভব হলেও সরকারের পুরো সময়টা, মানে যে টার্মটা শেষ করাটা, আর সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যায়। এবং এর আগেও আমরা দেখেছি যে দু একবার এইভাবে তৃতীয় বিকল্প সরকার এলেও কিন্তু টিকতে পারেনি। তার একটাই কারণ, যে সমস্ত ছোট আঞ্চলিক দলগুলো একজোট হয়, তাদের তাদের শীর্ষ নেতাদের এতটাই উচ্চ আকাঙ্ক্ষা, এবং যদি ছটি দল একসাথে জোট বাঁধছে তাহলে ছ দলের শীর্ষ নেতা তাদের কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রবল থাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটি দলের প্রধানমন্ত্রী তারা হতে দেন না, এবং সেই কারণে একটা ফ্রেশ পার্সপেক্টিভ কিন্তু থেকেই যায়। যে কোনো সময় যে কোনো একটি দল বলতেই পারে যে তাদের কথা না শুনলে তারা সমর্থন তুলে নেবেন। তাই এই মুহূর্তে তৃতীয় বিকল্প হওয়া খুবই দরকার এমনটা সাধারণ মানুষও মনে করেন। কারণ এইভাবে আঞ্চলিক সমস্ত যে মানুষের দরকারগুলো রয়েছে সেগুলো প্রাথম্য পায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দলগুলো তৃতীয় বিকল্প কতদূর টানতে পারবে সরকার, এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যায়। আমরা দেখেছি বাম দলের নেতৃত্বে তারা বহুবার চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে সেই জোট ভেঙে গেছে। এবং এবারেও আমরা যেভাবে দেখছি মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস হোক বা অন্য মায়াবতীর বহুজন সমাজ পার্টি হোক, এরা একসাথে হয়ে সরকার চালাবে এই ধরনের রাজনৈতিক মনোভাব কিন্তু এই কোনো দলেরই নেই, এমনটা কিন্তু রাজনৈতিক মহল মনে করে। তাই তৃতীয় বিকল্প দরকার খুবই। বাইপোলার ওয়ার্ল্ড থেকে অবশ্যই তৃতীয় বিকল্পের জায়গা হওয়া উচিত, কিন্তু
তবে কতটা
শাসন এসে কতদিন শাসন চালাতে পারবে এ নিয়ে প্রশ্ন ওঠে,
সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। প্রফেসর অমিতাভ বসু,
আমার নিজের বিশ্বাস যে বর্তমান যা পরিস্থিতি দেশে তাতে কোনো একদলীয় সরকার গঠন করা সম্ভব নয় আগামী 2014 যে সাধারণ নির্বাচন। সুতরাং সেখানে অন্যান্য দলগুলির সাহায্য নিয়ে সরকার গঠন করতে হবে, এবং সেটা গত তিন দশকে ধরেই এই ধারা বয়ে আসছে। এবং এই ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির রোল বা তাদের একটা গুরুত্ব আছে। কিন্তু প্রশ্ন যেটা, এবং যেটা আমার নিজের মনে হয় যে এই আঞ্চলিক দলগুলি কতটা পারস্পরিক বোঝাপড়া করবে সেটা নির্ভর করছে যে প্রধান দুই শক্তি অর্থাৎ একদিকে কংগ্রেস ও তার ইউপিএর সঙ্গীরা, অন্যদিকে বিজেপি ও তার এনডিএ সঙ্গীরা, তারা গণিতের টার্মসে কত সংখ্যা আসন পায় এবং অন্যান্য আঞ্চলিক দলগুলির কতটা আসন। উত্তরপ্রদেশের সমাজবাদী ও বহুজন সমাজবাদী এবং উত্তরপ্রদেশের যে আসন সংখ্যা লোকসভায় সেটা যদি আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করি,
মানে আপনি বলছেন মুলায়ম সিং এবং মায়াবতী মিলিয়ে,
হ্যাঁ, এবং সেইখানে অনেক কম। সুতরাং এটা নির্ভর করবে যে কে কতটা আসন পায় এবং সেখানেই তাদের ভূমিকার গুরুত্বটা আসবে। তবে নিশ্চিতভাবে বলা যায় যে আঞ্চলিক দলগুলির গুরুত্ব নিশ্চয়ই আছে।
ডক্টর ব্যানার্জি, নিউ ইয়র্ক।
হ্যাঁ, আমি এই ব্যাপারে আর বিশেষ কিছু বলতে চাই না, কারণ তিনজন খুব সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলেছেন। আমি শুধু প্রফেসর বন্দ্যোপাধ্যায় প্রথমে যে কথাটা বললেন সেটাকে আর একটু জোর দিয়ে বলতে চাই যে এটা তো কেবলমাত্র একটা সার্কাস নয় বা এটা একটা খেলা নয়, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনের প্রশ্ন যুক্ত আছে।
সুতরাং
অর্থনৈতিক দিক থেকে কে একটা তৃতীয় বিকল্প গড়ে তুলতে পারবেন সেটার উপরেই নির্ভর করবে যে কাকে সাধারণ মানুষ সমর্থন করবেন, এবং সেইভাবেই যদি নতুন একটা রাস্তা তৈরি করা যায়, একটা তৃতীয় বিকল্প তৈরি করা যায়, আমার মনে হয় যে সেটা সমস্ত মানুষের জন্য ভালো হবে এবং সেটা করা খুব দরকার।
সাধারণ মানুষের রায় এটাই সবচেয়ে বড় কথা। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি, কল করছেন বাংলাদেশ থেকে, ঢাকা থেকে শাহানা নাসের। হ্যালো,
সালাম আলাইকুম। ঢাকা থেকে শাহানা নাসের বলছি।
জি ভাই,
মমতা ব্যানার্জি একজন অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী নেত্রী। তিনি দেশের জন্য যেমন ভাবেন তেমন কাজও করেন, তাই তার দেশবাসীর তার উপর রয়েছে অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি যদি আজ ভারতের বড় বড় রাজনৈতিক দলগুলোর পাশে দাঁড় করেন, একটি নতুন দল, তিনি অনেক সমর্থন তো পাবেনই, সাফল্যও পাবেন। নতুন দলটি বাকি রাজনৈতিক দলগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে দাঁড়াতে পারে। একইভাবে আমাদের বাংলাদেশে যদি পালা বদলের পালা আনা যেত খুবই ভালো হতো, তবে তা সম্ভব হবে না। তার কারণ, মমতা ব্যানার্জির মতো নেত্রী আমাদের দেশে এখনো তৈরি হয়নি। আমাদের দেশটা সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত, ছোটখাটো সব দলগুলোই কারো না কারো ছত্র ছায়ায় লালিত, কারোরই মাথা চাড়া দিয়ে ওঠার মতো শক্তি নেই, কারণ এদের নেতৃত্ব দেবে কে? আমাদের বোধহয় এখনো সেই পালা বদলের সময় হয়নি।
চিত্রিতা সান্যাল, আপনি তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং সে সঙ্গে বাংলাদেশের রাজনীতি নিয়েও বিশেষ ওয়াকিবহাল, তো আপনি শাহানা নাসের মন্তব্যের উপর মন্তব্য করবেন?
শাহানাজি যে কথাটা বললেন সেটা অবশ্যই, যে তৃতীয় বিকল্প জায়গায় ছোট ছোট দল উঠে আসে এবং এই ছোট ছোট দলের যেহেতু ছোট রাজ্য তার উপরে তাদের রেসপন্সিবিলিটি থাকে, সেজন্য সেখানকার মানুষদের ইচ্ছা আশা কি করা উচিত সরকারের জন্য তাদের জন্য এইগুলো অবশ্যই প্রাধান্য পায়। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার কিছু রয়েছে এবং বাংলাদেশের মানুষ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানে বড় নেত্রী হিসেবে দেখছেন। এখানে ভারতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি অবশ্যই বেড়েছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যে ভূমিকায় আমরা তাকে দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এতদিন ধরে যে চেষ্টা করে আসছিলেন, যে তিনি মুলায়ম সিং যাদবের কাছে গিয়েছিলেন, কিন্তু মুলায়ম সিং যাদব যেহেতু তার কথায় সাড়া দেননি, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে তিনি নিজে আবার ছোট দলগুলোকে একজোট করার চেষ্টা বেড়ে চলেছেন। এইখানেই আমার যে প্রশ্নটা আমি আগেও বলেছি যে এই যে সমস্ত ছোট দলের নেতা নেত্রীরা তাদের উচ্চাকাঙ্ক্ষা এতটা বেশি যে যদি ছটা দল একজোট হয় তো ছজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য তারা মনে করেন। এই জায়গায় গিয়েই কিন্তু এই ধরনের জোট আনফর্চুনেটলি ভেঙে যায় এবং সেই জন্যে এমন কোন বড় দলের সেখানে দরকার পড়ে যারা একটা নেতৃত্ব দিতে পারে। আদৌ এই ছোট দল নেতৃত্ব দিতে পারে কিনা এ নিয়ে কিন্তু এখনো লিটমাস টেস্ট বাকি আছে। আমাদের মনে রাখতে হবে যেবার দেবেগৌড়ার তিনি যেবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু কংগ্রেসের বাইরে থেকে সমর্থনে সরকার চালিয়েছিলেন এবং তার টার্ম শেষ হবার আগেই কিন্তু কংগ্রেস সমর্থন তুলে নেয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই তৃতীয় বিকল্প শাসনে এলেও শাসনটা পুরো দমে কিন্তু চালাতে পারেন না এবং সেই জায়গায় তাদের অবশ্যই কোনো বড় দলের দরকার পড়ে এবং সেই ক্ষেত্রে এই ছোট দলেরা কিন্তু ভুলে যান যে তারা যে মানুষের ভোট নিয়ে আজকে জিতে এসেছেন তাদের যে সমস্ত আশা ভরসা যা তাদের দরকার সেই কথাগুলো তারা ভুলে যান, কারণ কেন্দ্রে এসে শাসনে টিকে থাকবার যে রাজনীতি তাতেই তারা বেশি মগ্ন হয়ে ওঠেন। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তৃতীয় বিকল্প যেই টার্গেট নিয়ে চলার কথা সেই টার্গেট থেকে তারা কিন্তু সরে আসেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বড় নেত্রী হলেও যে রাজনীতি তিনি করেন সেখানে দাঁড়িয়ে আজকের রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু বলা যেতেই পারে যে কোনো বড় দলকে ছাড়া তিনি যে সরকার গঠন করতে পারবেন না এটা অনেকটাই সত্য এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় মানেন বলেই তিনি কোনো রাস্তা এই মুহূর্তে কিন্তু বন্ধ রাখছেন না। একদিকে কংগ্রেস তিনি জানিয়েছেন কংগ্রেস যদি এই নীতি অবলম্বন না করে পরবর্তীকালে তাহলে কংগ্রেসের সাথে আবার বোঝাপড়া হতে পারে। অন্যদিকে বিজেপি বা এনডিএ সাম্প্রদায়িক শক্তি যাদের বলা হয় ভারতের রাজনীতিতে তাদের সাথেও কিন্তু দরজা খুলে রেখেছেন এবং আমরা দেখেছি যে কদিন আগে তিনি দিল্লিতে এসে যখন র্যালি করেছেন সেখানে এনডিএ এর কনভিনার শরদ যাদব তিনি কিন্তু মঞ্চে উপস্থিত ছিলেন। তাই বলা যেতেই পারে যে দুই দলের দিকে রাস্তা খোলা রেখেই কিন্তু তিনি তার রাজনীতি করছে, কারণ তিনি জানেন যে তার পক্ষে একা শাসনে আসা বা জোটের নেতৃত্ব দিয়ে শাসন চালানো সম্ভব নয়।
হ্যাঁ, আমরা আলোচনা করছি ভারতের রাজনীতিতে তৃতীয় ফ্রন্টের প্রত্যাশা। এ প্রসঙ্গে এ হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নিউ ইয়র্ক থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর পার্থ ব্যানার্জি, নতুন দিল্লির অধ্যাপক অমিতাভ বসু, কলকাতার সমাজবিজ্ঞানের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং নতুন দিল্লি থেকেই রয়েছেন কলকাতা 24 আওয়ার টিভি চ্যানেলের ব্যুরো চিফ চিত্রিতা সান্যাল।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
জিয়াউর রহমান আমাদের পরবর্তী কলার। কল করছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থেকে। হ্যালো। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে ভারত থেকে জিয়াউর রহমান বলছি। প্রথমেই ভয়েস অফ আমেরিকাকে ভারতীয় রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ। আমার বিজ্ঞ প্যানেলের কাছে একটি মানে প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি এরকম যে ভারতে যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতি রাজনীতির, আসলে রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না সেটা মাথায় রেখে বলছি যে তৃতীয় ফ্রন্ট গঠনের যে একটা চেষ্টা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় দেখছি, মায়াবতী, মুলায়ম বা বর্তমানকালে মমতা ব্যানার্জি, তো এক্ষেত্রে মমতা ব্যানার্জির নেতৃত্বে যদি হয় তাহলে কি থার্ড ফ্রন্ট গঠনের জন্য অন্যান্য যারা আছেন তারা কি মমতাকে সমর্থন করবেন? তার থেকেও যেটা বড় প্রশ্ন এসে যায় মানে তৃতীয় ফ্রন্ট গঠন কি আদৌ সম্ভব, যেখানে কংগ্রেসের নিজস্ব রয়েছে 206 আসন এমপি লোকসভায় আর লোকসভা গঠনের জন্য 272 আসনের দরকার, তাহলে বাকি 66 আসনে তাদেরকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি তৃতীয় ফ্রন্ট গঠন করতে চাইছেন, যেখানে মুলায়মের সঙ্গে আমরা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটা তিক্ততা দেখলাম, তারপরে বিজেপির সঙ্গে ঘেঁষা সম্ভবত আর মমতার পক্ষে সম্ভব নয় কারণ সংখ্যালঘু ধারণার একটা ভয় থাকবে, দক্ষিণ ভারতের বিভিন্ন নেতাদের সঙ্গে যদি তৃতীয় ফ্রন্ট গঠন করতে যান সেখানে তা অর্থনৈতিক দুর্নীতির একটা ব্যাপার রয়েছে, তাদের সঙ্গে মমতার হাত বাড়ানো নিশ্চয়ই খুব একটা সুবিধাজনক হবে না, যেখানে তিনি মানে নিজে আমি মনে করি যে ব্যক্তিগত ভাবে কথা হয়েছেন যে অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে মমতার গায়ে এখনো কোন রকমের চালি লাগেনি, তো সেক্ষেত্রে তিনিও নিশ্চয়ই চাইবেন যে সেখান থেকে মান বাঁচিয়ে রাখতে, তো এইরকম একটা পরিস্থিতিতে তৃতীয় ফ্রন্ট গঠনটা কি সত্যি অলীক কল্পনা নয়, যদিও রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না বিজ্ঞতানীদের কাছে।
মুর্শিদাবাদের জিয়াউর রহমানের মন্তব্যের বিশ্লেষণের জন্য আমরা যাচ্ছি সমাজ বিজ্ঞানী অর্থনীতিবিদ অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের কাছে কলকাতায়।
প্রশ্নটা জিয়াউর রহমান সাহেবকে আমার সালাম জানাই। প্রশ্নটা ঘুরে ফিরে একই থেকে যাচ্ছে যে তৃতীয় ফ্রন্ট গঠন সম্ভব কিনা, এবং যদি সে সম্ভব হয় তাহলে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার বাস্তবতা বেশি নাকি অন্য কোনো চেহারা নিতে পারে, এই বিষয়ে আবার আমি একটু আলোচনাটাকে পরিষ্কার করার জন্য দুটো জিনিস তুলে ধরতে চাই। একটা হচ্ছে বিকল্পের কথা, যখনই আমরা বিকল্প বলবো তখন বিকল্পটা কিন্তু কোন কর্মসূচি এবং আদর্শগত ব্যবস্থার বিকল্প না হলে কোনো বিকল্প হয় না। তৃতীয়, যে কোনো গোষ্ঠী তৈরি হলেই সেটা বিকল্প হবে কিনা তা নির্ভর করে তারা কি কর্মসূচি গ্রহণ করে অগ্রসর করতে পারবে। এই জিনিসটা যে কোনো তৃতীয় সমাবেশ আর তৃতীয় বিকল্প এই দুটোর মধ্যে একটু বোধহয় পার্থক্য করার প্রয়োজন আছে। তৃতীয় বিকল্প তৈরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই যে এখনো পর্যন্ত আমাদের দেশে প্রধানত কেন্দ্রীয় নেতৃত্বে যে আর্থসামাজিক ব্যবস্থা চালু আছে এবং যে নীতিকে অগ্রসর করার আরও চেষ্টা হচ্ছে, এবং যার ফলে শাসক শ্রেণী এবং সাধারণ মানুষ তার মধ্যে দূরত্ব বাড়ছে নানা কারণে, মূল্যবৃদ্ধি থেকে আরম্ভ করে এখন এই যে খুচরো ব্যবসায় বৈদেশিক বিনিয়োগ ইত্যাদি নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে, এই সব কিছুই কিন্তু একটা বিকল্প দাবি করছে যে দেশ গঠনের জন্য, দেশকে অগ্রসর করার জন্য, দেশের সমস্যা সমাধান করার জন্য কোনো তৃতীয় কর্মসূচি তৈরি সম্ভব কিনা, এবং সেই কর্মসূচিতে কংগ্রেসও নয় অথবা বিজেপিও নয়, এমন যে দল এবং মানুষগুলি আছে তাদের কোনো সমাবেশ স্থায়ীভাবে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় সমাবেশ গড়ে তোলা যায় কিনা, এটা হচ্ছে আসল সমস্যা। এই সম্পর্কে এই মুহূর্তে কোনো যাকে আমরা জ্যোতিষী বলি সেরকম ধরনের অ্যাস্ট্রোলজি করাটা বোধহয় ঠিক নয়,
নিশ্চিতভাবে কিছুই বলা যায় না।
হ্যাঁ, একটা হচ্ছে পাটিগণিতের হিসাব, অনেকেই এটা পাটিগণিতের হিসাব হিসেবে দেখতে চাইছেন। সেই পাটিগণিতের হিসাবের ব্যাপারে মুলায়ম সিং এর একটা পুরনো কথা যদি আপনারা স্মরণ করেন তাহলে দেখবেন যে আমরা এখন এ বিষয়ে কোনো কিছু বলবো না, নির্বাচনটা হয়ে যাক, তারপরে কোন দলে কত লোক থাকে কে কি করছে তাই দেখে তখন হিসাব হবে, এটা একটা পাটিগণিতের দিক। সুতরাং সেই পাটিগণিতের হিসাব এখনই সে সম্পর্কে ধরে নিয়ে তার ওপরে কোনো কিছুকে গড়ে তোলা সম্ভাবনার কথা, এটা বোধহয় ঠিক হবে না, মানে বাস্তবচিত হবে না।
আমরা
হ্যাঁ বলুন যে বিষয়টা এখন থেকে ভাবা দরকার সকলেরই, সেটা হচ্ছে যে দেশে বর্তমানে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যেটা সকলেরই মনে হচ্ছে যে এটা আরম্ভ হয়েছিল দুর্নীতি ইত্যাদি দিয়ে, কিন্তু এখন বোঝা যাচ্ছে এটা কেবলমাত্র দুর্নীতির মতো একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হচ্ছে, এবং কিছুকাল আগে পর্যন্ত যে ভারতবর্ষ হাই গ্রোথ রেট বা জাতীয় আয়ের অগ্রগতির একটা এগিয়ে থাকা দেশ হিসেবে দামামা বাজাচ্ছিল, তারা প্রথমত সেই হারটা কমে আসছে, কিন্তু তার চেয়েও বড় কথা ক্রমশ হিসাবগুলো থেকে দেখা যাচ্ছে যে সেই একই পর্বে দেশের মধ্যে দারিদ্র আরো ব্যাপকভাবে বিস্তারিত হচ্ছে। এই যে প্রায় একটা মানে পরস্পর বিরোধী যে গতি সমাজ এবং অর্থনীতি, সেইটাই কিন্তু মূল অস্থিরতার কারণ। এখন এইটা থেকে বেরোনোর জন্যে কোনো কর্মসূচি গ্রহণ সম্ভব কিনা, আমি নিজে মনে করি নিশ্চয়ই সম্ভব, এবং তার জন্যই সংগ্রাম করা উচিত বামপন্থীদেরও, যারা বামপন্থী নয়, এমনকি যারা এই উভয় বড় দল তার সমর্থক যে মানুষ তাদেরও একটা বড় অংশ দেখতে পাচ্ছেন যে সংকট ক্রমশই গভীর হচ্ছে। সুতরাং এই সংকট থেকে বেরিয়ে যাওয়ার যে পথে মনমোহন সিং যা চালিয়েছেন এতদিন, তাতে বেরোনো গেল না, আরো গভীরতর হলো। বেরিয়ে যাওয়ার কোন পথ তৈরি করা যায় কিনা তার একটা কর্মসূচি তৈরি করা, এইটি হচ্ছে তৃতীয় ফ্রন্ট বা বিকল্প তৈরির যে সংগ্রাম আগামী দিনে চলবে
তার মূল কথা,
মূল পাত্র। সেটা করতে পারবো কিনা সেটার উপরে নির্ভর করবে যে সত্যি কোনো পরিবর্তন আসবে কিনা।
আমরা আমরা
না হলে শুধুমাত্র পাটিগণিতের হিসাব দিয়ে বোঝা যাবে।
আগে আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি। পরবর্তী কলার অপেক্ষা করে রয়েছেন দোহা কাতারে নূর মোহাম্মদ। হ্যালো।
হ্যালো, আসসালাম আলাইকুম। নূর মোহাম্মদ দোহা কাতার থেকে বলছি। সম্মানিত প্যানেল, আমার প্রশ্ন, ভারত এবং বাংলাদেশে অতীত তৃতীয় পক্ষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সফল হয় নাই, বর্তমানে নতুন করে যে প্রচারণা চালানো হচ্ছে এতে করে কি তৃতীয় ফ্রন্ট সৃষ্টি করা সম্ভব? আর এই ফ্রন্ট সৃষ্টির মাধ্যমে কি বড় বড় দলগুলোর সীমাহীন দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে? ধন্যবাদ সবাইকে।
আমরা এর আগেও আলোচনায় বলেছি যে ভারতে দুবার এরকম উদ্যোগ হয়েছে, বাংলাদেশে এরকম উদ্যোগ নিয়ে কথাবার্তা হয়েছে, কখনো চুপিসারে কখনো একটু অনুচ্চ কণ্ঠে। তো এ ব্যাপারে প্রফেসর অমিতাভ বসু আপনার মন্তব্য সংক্ষেপে।
দেখুন, ভারতবর্ষে আগেও একটা তৃতীয় ফ্রন্টের ইতিহাস আছে, যদিও খুব একটা সার্থক নন, এবং এবার অন্তত মানুষ আশা করে যে একটা তৃতীয় ফ্রন্ট গড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেটা তখনই সম্ভব যখন, আমি যেটা আগেও বললাম, যে যে দলগুলি, যে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট, তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা হবে, এবং সেই পারস্পরিক বোঝাপড়াটার সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে যে সকলেই তাদের নিজ নিজ অঞ্চলে সাতরাপ হতে চায় এবং সেখানেই লাগে বিবাদ। আরেকটা কথা আমি বলতে চাই, সংক্ষেপেই বলবো, যে আজকে যে পরিস্থিতি ভারতবর্ষে, সেখানে তৃতীয় ফ্রন্ট করতে গেলে শুধু দুর্নীতি রোধ বা অর্থনীতির সংস্কার বা অর্থনীতিকে তার আবার ঠিক পথে পরিচালিত করা নয়, এই দুটো থেকে সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন হতাশা জন্মেছে, অন্যদিকে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের উপর একটা বিশ্বাসযোগ্যতা হ্রাস পেয়েছে, এবং সেই জন্য তৃতীয় ফ্রন্টের আর একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াবে যে সেই বিশ্বাসযোগ্যতাটা সৃষ্টি করা, তবেই তৃতীয় ফ্রন্ট সার্থক হতে পারে, নয়তো ওটা কাগজে বাঘ হয়েই থাকবে।
জি, আমরা এর পরের কলারের কাছে যাচ্ছি। পরের কলার বাংলাদেশ থেকে, দিনাজপুর থেকে, আরেফিন রহমান পল্লব। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের দিনাজপুর থেকে আরেফিন রহমান পল্লব বলছি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সম্প্রতি ভারতের কংগ্রেস মোর্চা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে মুলায়ম সিং যাদব বা অন্যান্য ছোট দলের সাথে জোট তৈরি করে লোকসভা নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে, যা অনেকটা নদীর নতুন জলধারার মতোই বইবে বলে মনে হচ্ছে। নদীর নতুন জলধারা সাধারণত আশেপাশে এলাকাকে উর্বর করে তোলে, এটাই আমরা জানি। আমাদের দেশেও কি এমনটি হওয়ার কোনো সম্ভাবনা আছে?
ডক্টর পার্থ ব্যানার্জি, নতুন জলধারা উর্বরতা সৃষ্টি করবে কিনা?
হ্যাঁ, নতুন ধারাটা গড়ে উঠবে, যেটা প্রফেসর বন্দ্যোপাধ্যায় বললেন, এটা হচ্ছে সবচাইতে বড় কথা, যে তার কোনো আদর্শগত ভিত্তি আছে কিনা, এটা হচ্ছে এক নম্বর কথা, নাকি কেবলমাত্র প্রধানমন্ত্রী হওয়ার জন্য বা মন্ত্রিত্ব বা বিভিন্ন ক্ষমতার লোভে তারা এক জায়গায় জড়ো হচ্ছেন। যদি সেটা সেই কারণে হয় তাহলে সেই কোয়ালিশন বা সেই তৃতীয় বিকল্প দানাও বাঁধবে না, টিকবেও না। আগেও আমরা দেখেছি ভারতে যেরকম ওই জনতা পার্টির আমলে হয়েছিল বা তারপরে চরণ সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেভাবে কখনো কিছু হয় না। আর সবচাইতে বড় কারণ যেটা দেখতে হবে, যে মানুষ কেন এই দুটো দ্বিদলীয় গণতন্ত্রের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছেন, কারণ তারা মানুষকে, যে তাদের গরিব মানুষকে, সাধারণ মানুষকে, যে অর্থনৈতিক জায়গায় তাদেরকে যে বাঁচানোর যে তাদের প্রমিস ছিল, সেই প্রমিসটা তারা ব্রেক করেছেন, তারা সেই প্রমিসটা রাখতে পারেননি। তার ফলে আমাদের দেশে, ধরুন বাংলাদেশ বলুন বা ভারতবর্ষ বলুন, ধরুন এসব জায়গায় পাকিস্তান ইত্যাদি জায়গাতে একদিকে দুর্নীতি একটা ভয়াবহ আকার ধারণ করেছে, আর তারপরে জিনিসপত্রের দাম এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, তেলের দাম, গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, বাস ভাড়া ইত্যাদি, মানে যেগুলো সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যে রুটি রুজি যাকে বলা হয়, সেইটার লড়াইটা হচ্ছে সবচাইতে বড় লড়াই। এখন সেই লড়াইতে যারা একটা অর্থনৈতিক দিশা দিতে পারবেন, যারা সেই এফডিআই এর চক্র থেকে মুক্ত বাজার খুলে দেওয়ার নাম করে সাধারণ মানুষকে ধ্বংস করে দেওয়া, সেই চক্র থেকে যারা মানুষকে বাঁচানোর জন্য একটা রাস্তা তৈরি করে দিতে পারবেন, যারা এই বিশ্ব ব্যাংক বা এই আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, তাদের যেভাবে তারা এই ইটালি, গ্রিস, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড এসব দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে অর্থনীতি, তারা ঠিক সেই একইভাবে এখন ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ভেতরে ঢুকে গেছে, এবং এই ভারতবর্ষের মনমোহন সিং গভর্নমেন্ট তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করছে, যাতে আলটিমেটলি যেটা দাঁড়াবে, এখন যে অবস্থাতে পৌঁছেছে যেটা প্রফেসর বন্দ্যোপাধ্যায় বললেন, যে একেবারে একটা চরম সর্বনাশী একটা ধ্বংসের দিকে ভারতবর্ষের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশও ঠিক সেই একই অবস্থা সৃষ্টি হবে যদি না সেখানকার মানুষকে সেই জিনিসটাকে সামনে তুলে ধরা যায়। মূলস্রোত মিডিয়া, তারা সংবাদ মাধ্যম, তারা মানুষের কাছে সেই আসল যে বিশ্লেষণটা, যে কেন এই লোকগুলো তারা তৃতীয় শক্তিকে চাইছে, সেই কথাটা মানুষের কাছে তুলে ধরার কোন চেষ্টাই করছে না, সেই বিশ্লেষণটাই নেই। ফলে সেই বিশ্লেষণটা মানুষের কাছে তুলে ধরতে হবে, এবং কেবলমাত্র মমতা ব্যানার্জি সেটা করলেন না, মুলায়ম সিং করলেন, এই যাদের পেছনে অনেক রকমের ব্যাগেজ আছে তাদেরকে আমার মনে হয় না যে তারা খুব একটা সারা ভারতে একটা তৃতীয় শক্তি তৈরি করতে পারবেন, এবং তৈরি করলেও সেটা খুব শিগগিরই ভেঙে যাবে। এমন যদি কোনো একটা শক্তি তৈরি করা যায় যেটা এই অর্থনৈতিক অল্টারনেটিভ বিকল্পটা মানুষের সামনে দিতে পারবে, সাধারণ মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে, তাহলেই সেই তৃতীয় বিকল্পটা দানা বেঁধে উঠবে, এবং সেটা একটা আদর্শগত কারণে সঠিক পরিকল্পনা, সঠিক প্ল্যাটফর্ম নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে যদি এগোনো যায়, তাহলে কোন পার্টি বা কোন কোয়ালিশন কি করলো সেটা অত ইম্পর্টেন্ট হবে না। একটা সাধারণ মানুষের গ্রাসরুট স্তর থেকে একটা যদি তৃতীয় বিকল্প দাঁড় করানো যায়, তাহলে আস্তে আস্তে সেটা সাফল্যমণ্ডিত হবে।
হ্যাঁ, আমরা আলোচনা করছি ভারতের রাজনীতিতে তৃতীয় ফ্রন্টের প্রত্যাশা এ প্রসঙ্গে, আর এ হ্যালো ওয়াশিংটনের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বলে রাখা দরকার, এই অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায় দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাঁদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন। এবার কল করছেন ঢাকা বাংলাদেশ থেকে AKM মোস্তফা। হ্যালো,
আমি AKM মোস্তফা, চৌমোহনী বাজার, দ্বীপ উপজেলা, হাতিয়া, জেলা নোয়াখালী, বাংলাদেশ থেকে বলছি। কোনো কিছু করার পূর্বে সচেতনতা সৃষ্টি করতে হবে। গণতন্ত্র প্রক্রিয়া হচ্ছে সৎ ও ভালো মানুষ রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসার চমৎকার পদ্ধতি। সুশাসনে সৎ লোকের প্রয়োজন অপরিহার্য বলে আমি মনে করছি। আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের সমাজ থেকে দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, হানাহানি, হিংসা পরিহার করতে একমত পোষণ করতে হবে বলে আমি মনে করছি। ভারতের তৃতীয় ফ্রন্ট এমনকি দেশে হোক তা আমার কান্য নয়, তার কারণে এই যুক্তিগুলো আমি তুলে ধরছি। তোমার মতামত, ধন্যবাদ আপনাকে।
একে মোস্তফা মোটামুটি ভাবে বাংলাদেশের প্রেক্ষিতেই কথা বলেছেন, সন্ত্রাস, হানাহানি, হিংসা এসব নির্মূলের আহ্বান জানিয়েছেন, সচেতনতা সৃষ্টির কথা বলেছেন। চিত্রিতা সান্যাল কি মনে করেন?
দেখুন, অবশ্যই এই বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো সবসময় থাকে রাজনীতিতে। মানুষের প্রত্যাশা থাকে প্রত্যেকটি দল যাদের তারা জিতিয়ে আনছেন, তারা যে এই সমস্ত বিষয়গুলো, সাধারণ মানুষের নিরাপত্তার কথা, তারা কিভাবে বেঁচে থাকবেন, এই বিষয়গুলো মাথায় রেখেই নীতি অবলম্বন করবেন, এটাই সাধারণ মানুষ চায়। কিন্তু সবসময় কি সেটা পূরণ হয়, এটা অবশ্যই বিবেচনা করা দরকার। সাধারণ মানুষের কাছে একটাই প্রত্যাশা থাকে ডেমোক্রেসিতে, যে যারা তারা যাদের ভোট দিচ্ছেন তারা কি নীতি অবলম্বন করে এগোন,
কি পাবে নীতি, এটাকে মাথায় রেখেই যে কিন্তু ভোট করা উচিত। কিন্তু এটা তো সবসময় হয় না, আমরা তো একটা মানে এটা এটা মেনে নেওয়া যে সবকিছু ভালো হবে এটা তো ঠিক নয়, এটা হয়ে ওঠে না। এবং সাধারণত রাজনীতিতে আমরা দেখেছি প্রত্যেকটি দলই তাদের ম্যানিফেস্টোতে প্রচুর কথা লেখেন সাধারণ মানুষের জন্য, কিন্তু একবার শাসনে আসার পরে কি নীতি অবলম্বন করে তারা এগোন মানুষকে তো মাথায় রাখতে হবে, নজর রাখতে হবে কিভাবে এগোচ্ছে তারা। এবং আমরা দেখেছি যে ভারতে যেটা সব থেকে বেশি যে আম আদমির কথা বা সাধারণ মানুষের কথা বলে যারা এলাকার শাসনে এসছেন তারা কি সত্যি সাধারণ মানুষের কথা ভাবছেন? তারা গ্রোথ রেট এগোবার কথা অবশ্যই বলছেন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার কথায় কথা এটা শোনা যায় যে ভারতের আর্থিক অবস্থাকে তুলে ধরতে হবে, গ্রোথ রেট এগোতে হবে। কিন্তু কথা হচ্ছে গ্রোথ রেট 7.5 হয়ে গেল, সেখানে সাধারণ মানুষ বা গরিব মানুষ তারা কি এই দারিদ্র থেকে উঠে আসতে পেরেছেন? আমাদের প্ল্যানিং কমিশনের মনপ্রীত সিং আলুওয়ালিয়া তিনি মনে করেন দিনে 32 টাকার বেশি যারা আয় উপার্জন করছেন তারা গরিবী বা দারিদ্র শ্রেণীর নিচে পড়েন, এটা তো সত্যি ঠিক? এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই সাধারণ মানুষকে ভোট করা উচিত, এবং সেখানে দাঁড়িয়ে কোন একটি বিশেষ নেতা বা নেত্রীর উপরে এতটা ভরসা করা এটা আমার মনে হয় এখনো পর্যন্ত ঠিক হয়নি। কারণ পরবর্তীকালে তারা কোন নীতি অবলম্বন করে এগোবেন এটা কিন্তু সবসময় তাদের ম্যানিফেস্টো দেখে বোঝা যায় না।
আজিজুল হক এবার কল করছেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। হ্যালো,
হ্যালো, হ্যালো,
জি জি,
সালাম আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল হক বলছি ঢাকা বাংলাদেশ থেকে। ভারতের রাজনীতিতে তৃতীয় ফ্রন্টের কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে এরকম কোন সম্ভাবনার অবকাশ আছে কি? ধন্যবাদ, সালাম আলাইকুম।
অধ্যাপক নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আপনি তো বাংলাদেশের রাজনীতির সম্পর্কে বিশেষ পরিচিত।
আমার পক্ষে এই প্রশ্নটার সরাসরি উত্তর দেওয়া একটু কঠিন, কেননা সত্যি আমি অতটা প্রত্যক্ষভাবে বাংলাদেশের রাজনীতির এ করি না, চর্চা করি না, কিন্তু সবই খবরাখবর রাখি বা জানার চেষ্টা করি। আমি তার আগে একটুখানি নোয়াখালী থেকে
হাতিয়া থেকে
মুস্তাফা সাহেব যে প্রশ্নটা তুলেছিলেন, আমার মনে হয় যে জিনিসটা গুরুত্বপূর্ণ। তিনি আমরা এতক্ষণ যে আর্থসামাজিক পরিস্থিতির কথা বলছিলাম এবং তার সমাধানের জন্য যে বিকল্প একটা কর্মসূচির কথা আমরা বলছিলাম এবং সেই কর্মসূচি রূপায়ণের পক্ষে উপযুক্ত কোন তৃতীয় ফ্রন্ট বা বিকল্প গড়ে উঠবে কিনা এর প্রাসঙ্গিকতার কথা বলছিলাম, উনি সেখানে দুটো জিনিস বলেছেন আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে ক্রমশ সাধারণ মানুষের চেতনা এবং গণতন্ত্রকে প্রসার করা, শুধু প্রসার নয় তাতে সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের, এইটার উপরে উনি বিশেষভাবে গুরুত্ব দিতে চেয়েছেন। আমি এই তৃতীয় বিকল্প বা যে কোনো বিকল্প এখন যে পরিস্থিতি চলছে তার থেকে বেরিয়ে যাওয়ার জন্যে নতুনতর কোনো একটা অবস্থানে যাওয়ার সম্ভাবনার ব্যাপারে এই যে গণতন্ত্রীকরণ এবং সেই গণতন্ত্রের মধ্যে সাধারণ নাগরিক তার যে সক্রিয় অংশগ্রহণ যাকে পার্টিসিপেটরি ডেমোক্রেসি বলে, তার যে ব্যবস্থা এবং সেইটাকে প্রসার লাভ করানোর চেষ্টা এবং সেইখান থেকে একটা সচেতনতা গড়ে তোলা, এটার উপরে গুরুত্ব আমি দিতে চাই এবং আমি মুস্তাফা সাহেবের সঙ্গে সম্পূর্ণ একমত যে এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে তৃতীয় বিকল্প গড়ে উঠবে কিনা, এখানে আমি অনেকবারই বাংলাদেশের বন্ধু বান্ধবদের কাছে একটা কথা বারবারই বলার চেষ্টা করেছি, আমার অভিজ্ঞতায় বাংলাদেশে যে রাজনীতিতে যে জিনিসটার অভাব আমি দেখেছি সেটা হচ্ছে যে কখনোই বাংলাদেশের যেটা মূল শক্তি তার কৃষক সমাজ এবং তার যে সমস্যা এবং তার মধ্যে যে পরিবর্তনগুলি আসছে এইটা কোনো রকম ভাবেই বাংলাদেশের রাজনীতির সামনে আসতে পারছে না দীর্ঘকাল ধরে। তো এইটা একটা বড় দুর্বলতা বলে আমার মনে হয়। কোন বাংলাদেশে যদি কোনো বিকল্প গড়ে তুলতে হয় তাহলে এই যে আওয়ামী লীগ এবং বিএনপি মধ্যে এর পেছনে কৃষক সমর্থন আছে, দেশ এর জনসংখ্যার বিরাট অংশ কৃষক, সুতরাং থাকবে। কিন্তু সচেতন কৃষক স্বার্থের সমাবেশ এবং তার মধ্যে দিয়ে তার অর্থনীতির পরিবর্তন, সমাজের পরিবর্তন, এই কথাটা গত বেশ কিছু কালের বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত থেকে যাচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ অনুপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত স্থায়ী বিকল্প হয়ে ওঠা কঠিন। এর মধ্যে নানা রকম, ওই যেটা আমি একটু আগে বলেছি যে পাটিগণিতের এদিক ওদিক হবে বিভিন্ন দলের মধ্যে বোঝাপড়ায়, সংখ্যাগত যে পরিবর্তন সে পরিবর্তন হবে, কিন্তু গুণগত কোনো পরিবর্তন দেশের পরিস্থিতিতে হবে কি না, সেখানে এই প্রশ্নটি আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় বাংলাদেশের রাজনীতি।
আগে আমাদের হাতে সময় এখন খুব কম, নিউ ইয়র্ক থেকে একটা কল নিচ্ছি, কল করছেন মইনুদ্দিন নাসের। হ্যালো,
মইনুদ্দিন নাসের বলছি নিউ ইয়র্ক থেকে। যখন তার দাম কংগ্রেসের কাছে সমাজবাদী দলের মুলায়ম সিং যাদবের চেয়ে কমে গেছে, তখন তিনি ইউপিএ থেকে বেরিয়ে এসে নিজে তৃতীয় দল গঠনের ঘোষণা দিয়েছেন। এখানে ছোট ছোট আঞ্চলিক দলগুলোর সমর্থন চাচ্ছেন মমতা। এনসিপি সৈয়দ শরদ পাওয়ার যার নেতা, জনতা দল ইউনাইটেড যার নেতা শরদ যাদব, এআইডিএমকে ও বিজেডির প্রতি লক্ষ্য রেখে মমতা কথা বলছেন। এই তৃতীয় ফ্রন্ট ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে, যেমন মমতা এখন কংগ্রেসকে বেকায় দেয় ফেলেছে। বাংলাদেশেও তৃতীয় স্রোতধারা নিয়ে কথা হচ্ছে। তৃতীয় স্রোতধারার অন্তর্নিহিত শক্তিও সরাসরি ডিজিএফআই নিয়ন্ত্রণ করে। যেমন মনিউ আহমদ ছিল ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তৃতীয় ধারা করার এক অনুর্বর মস্তিষ্ক। তবে মমতার তৃতীয় ধারা আর বাংলাদেশের তৃতীয় ধারার মধ্যে পার্থক্য এই যে, প্রথমটি ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চায় আর দ্বিতীয়টি ক্ষমতায় যেতে চায়। ভারতে এই ধরনের তৃতীয় ধারা ক্ষমতায় গেলে তার স্থায়িত্ব বেশি দিন হবে বলে মনে হয় না, যেমন আগেও হয়নি। এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি?
ডক্টর পার্থ ব্যানার্জি, আপনার সময় হয়ে গেছে, আপনাকে চলে যেতে হবে আমরা জানি, তো আপনি যাবার আগে ঝটপট এই মন্তব্য সম্পর্কে একটু।
হ্যাঁ, মইনুদ্দিন ভাই খুব দরকারি কথা বলেছেন, এবং যেটা বলার খুব বারবার করে বলা হচ্ছে সেটা হচ্ছে যে তৃতীয় শক্তি, কিন্তু মমতা ব্যানার্জি প্রথম তৃতীয় শক্তির কথা বলেননি। আগে অনেক, বিশেষ করে ভারতের বামপন্থী দলগুলো, তারা তৃতীয় শক্তির কথা বলেছে, বাংলাদেশের বামপন্থী দলগুলো তৃতীয় শক্তির কথা বলেছে, এই নতুন কথা কিছু মমতা ব্যানার্জি এখন বলছেন না। যেটা দরকার সেটা হচ্ছে একটা অর্থনৈতিক কর্মসূচির ভিত্তিতে, যাতে এই বিদেশি যে আগ্রাসন, যে মানে আমাদের সিরাজদৌল্লার আমলে যে মির্জাফর যেমন ভাবে ভারতবর্ষকে বিকিয়ে দিয়েছিলেন বিদেশিদের কাছে, সেরকম ভাবেই এখন ভারতবর্ষ বা বাংলাদেশকে বিদেশি সমস্ত অর্থনৈতিক আগ্রাসকদের হাতে বিলিয়ে দেওয়ার একটা সুপরিকল্পিত একটা চেষ্টা চলছে। সেটার হাত থেকে মানুষকে বাঁচাতে হবে, মানুষকে সজাগ সচেতন করে দিতে হবে, সাবধান করে দিতে হবে, যেটা মিডিয়া যে কাজটা করা দরকার ছিল সেটা তারা করছে না। সেই শিক্ষাটা দিতে হবে, এবং তার ভিত্তিতে যদি একটা তৃণমূল স্তর থেকে, আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি না, তৃণমূল স্তর থেকে যদি একটা বিকল্প গড়ে ওঠে, অর্থনৈতিক সামাজিক বিকল্প, তাহলে সেই বিকল্প সফল হতে বাধ্য। সেটা বাংলাদেশেও হবে, ভারতবর্ষেও হবে, সমস্ত সারা পৃথিবীতে হবে, এবং তাতে কেবলমাত্র বামপন্থীদের অংশগ্রহণ করলে চলবে না, তাতে সমস্ত গণতান্ত্রিক সাধারণ মানুষকে, বাম দক্ষিণ মডারেট যারা মধ্যপন্থী, তাদেরকে একসঙ্গে নিয়ে সেরকম যদি কোনো একটা জনমুখী পরিকল্পনা করা যায়, তাহলে সেই একটা তৃণমূল স্তর থেকে একটা নতুন শক্তি উঠে এলে সেইটা আলটিমেটলি সেটা দানাবাদ।
হাতে আজ আর একদম সময় নেই, কোনো প্রশ্ন নিতে পারছি না। শ্রোতাদের সকলকে এবং সে সঙ্গে বিশিষ্ট চার অতিথি উত্তরদাতা, নিউ ইয়র্কের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, মানবাধিকার কর্মী ডক্টর পার্থ ব্যানার্জি, নতুন দিল্লির ভাষ্যকার, সংবাদ বিশ্লেষক অধ্যাপক অমিতাভ বসু, কলকাতার সমাজবিজ্ঞানের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এবং নতুন দিল্লির কলকাতা 24 আওয়ার টিভি চ্যানেলের ব্যুরো চিফ চিত্রিতা সান্যাল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।